الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
গত জুমায় আমি হযরত সাহেবজাদা মির্জা ওয়াসিম আহমদ সাহেবের প্রচন্ড অসুস্থতা সম্পর্কে দোয়ার আবেদন করেছিলাম। এরপরে আমি জামাতের বিভিন্ন নিষ্ঠাবান বন্ধুদের কাছ থেকে চিঠি পেয়েছি, তারা অত্যন্ত বেদনার সাথে তার জন্য দোয়া করেছেন। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার তাকদীর জয়যুক্ত হয়েছে। এর দুদিন পর তিনি তার প্রকৃত মালিকের দরবারে উপস্থিত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সেবা এবং তার কোরবানি এবং তার গুণাবলীকে সামনে রেখে যে দোয়া করা হয়েছে, নিশ্চয়ই তা আল্লাহ তাআলার সমীপে পরবর্তী জগতে তার সম্মান উন্নতির কারণে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি আশা রাখি এরূপ নিঃস্বার্থ কোরবানিকারী এবং সর্বদা ওয়াকফের প্রেরণা নিয়ে কর্ম সম্পাদনকারী, দরিদ্রদের সাহায্যকারী, দরিদ্রদের পক্ষে যিনি কাজ করেছেন এবং যিনি জামাতের জন্য আত্মাভিমান রাখেন এবং খেলাফতের সাথে যিনি বিশ্বস্ত সম্পর্ক রাখছেন, আল্লাহ তাআলা অবশ্যই তার সাথে স্নেহের আচরণ করবেন, তাকে তার প্রিয়দের নৈকট্যে উন্নত স্থানে জায়গা দিবেন। এখনো মানুষের অগণিত চিঠিপত্র, শোক বার্তা পাচ্ছি, তারা আমাকে আফসোস করে লিখছেন। আল্লাহ তাআলা সবাইকে এর উত্তম প্রতিদান দিন। যিনি এই পৃথিবীতে এসেছেন তাকে এই পৃথিবী ছেড়ে একসময় যেতে হবে, এটি আল্লাহ তাআলার সুন্নাত, এটি আল্লাহর রীতি যা অনাদি এবং অনন্ত। কিন্তু সৌভাগ্যবান ওই সকল মানুষ যারা নিজেদের জীবনকে খোদার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং তার ধর্মের সেবায় অতিবাহিত করে, যারা আল্লাহ তাআলার জন্য বেদনা রাখেন এবং আল্লাহ তাআলার ধর্মের জন্য কাজ করে প্রমাণ করেন, হযরত সাহেবজাদা মির্জা ওয়াসিম আহমদ সাহেবও নিশ্চয়ই এরূপ লোকদের মধ্যে থেকে একজন ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ স্থানে সমাসীন করুন। তার মৃত্যুতে যেভাবে আমি বলেছি, মানুষের শোক বার্তা আমি পাচ্ছি এবং এ সকল চিঠিপত্রে একটিও প্রকাশ পাচ্ছে যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসলামের বংশধর এর একটি চিহ্ন, যিনি দারুল মসীহ কাদিয়ানে ছিলেন, তা এখন আর নেই। এ কথা সঠিক যে হযরত মসীহ হযরত সাহেবজাদা মির্জা ওয়াসিম আহমদ সাহেব যথেষ্ট পরিমাণে কাদিয়ানের আহমদীদের সাথে বিশেষভাবে এবং ভারত জামাতের সদস্যদের সাথে সাধারণভাবে এমন সম্পর্ক সৃষ্টি করেছিলেন যার দ্বারা মানুষ অনেক আস্থা পেতেন, ভরসা পেতেন, নিশ্চিন্ত হতেন তার কথা শুনে। একটি দীর্ঘ সময় এমনও অতিবাহিত হয়েছে যখন পাকিস্তান এবং ভারতের সরকারের বা প্রশাসনের যে সম্পর্ক, এটি খারাপ হওয়ার কারণে সরাসরি কেন্দ্রের সাথে অথবা যেখানে খলিফায়ে ওয়াক্ত অবস্থান করতেন তার সাথে যোগাযোগ ছিল না, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এমন সময় এসেছে যখন আজকালের ন্যায় যোগাযোগ ব্যবস্থা এরূপ সহজলভ্য ছিল না এবং যাই যোগাযোগ ব্যবস্থা ছিল তা বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু জামাতের দরবেশ গণ খেলাফতের সাথে যে বিশ্বস্ততা এবং আনুগত্যের দৃষ্টান্ত দেখিয়েছেন তা অতুলনীয় এবং তারা এক্ষেত্রে নিশ্চিত ছিলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের নাতি এবং হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে তাদের মাঝে উপস্থিত আছেন এবং এই ছেলেও খেলাফতের সাথে ভালোবাসা এবং নিজামের আনুগত্য এবং আমিরের আনুগত্য নিজ কার্য দ্বারা দেখিয়েছেন এবং জামাতের সদস্যদেরকে সর্বদা এই নিশ্চয়তা প্রদান করেছেন এবং এই চেতনা সৃষ্টি করার চেষ্টা করেছেন যে জামাত এবং খেলাফতই হচ্ছে সবকিছু, যার সাথে যুক্ত থেকেই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকারী হতে পারব। প্রায় 30 বছর তিনি হযরত মাওলানা আব্দুর রহমান জাট সাহেবের আমির থাকাকালীন অত্যন্ত বিনয় এবং বিশ্বস্ততার সাথে একজন সাধারণ কর্মীর ন্যায় তার উপর ন্যস্ত দায়িত্ব পালন করেছেন। তারপর নাজিরে আলা এবং স্থানীয় আমির যখন তিনি হন 1977 সনে, খলিফাতুল মসিহ সালেস যখন তাকে নাজিরে আলা এবং স্থানীয় আমির নিযুক্ত করেন, তখন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি খুব সুন্দরভাবে সুচারুরূপে সম্পাদন করেছেন। দরবেশ হিসাবে গিয়েছিলেন, তখন দরবেশের মতোই জীবন অতিবাহিত করেছেন। এই চেতনা, এই খেয়াল কখনো আসেনি যে আমি মসিহ মওউদ আলাইহিস সালামের নাতি, যদিও তার মকামের বা মর্যাদার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে হযরত মসিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু এক সময় তাকে বলেছিলেন, যখন তিনি পাকিস্তান গিয়েছিলেন তার বিবাহ উপলক্ষে, আর বিবাহের মাত্র কয়েকদিন মাত্র অতিবাহিত হয়েছিল, তিনি তার স্ত্রীর কাগজপত্র প্রস্তুত করছিলেন সাথে নিয়ে যাওয়ার জন্য। তখন যেভাবে সে সময় হতো দু দেশের সম্পর্ক সামান্য সামান্য ব্যাপারে বিঘ্নিত হতো, সম্পর্ক খারাপ হয়ে যেত, আর দীর্ঘ সময় পর্যন্ত এই সম্পর্ক খারাপ ছিল। এখন কিছুদিন যাবৎ এই সম্পর্ক ভালো হয়েছে, কিন্তু এই যে টানা হেচড়া এটি দীর্ঘদিন যাবৎ চলে এসেছে। বিয়ের কয়দিন মাত্র হয়েছে, তিনি সেখানেই ছিলেন পাকিস্তানে, হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে অবস্থা দ্রুত সঙ্গীন হচ্ছে, খারাপের দিকে এগুচ্ছে। তখন তিনি মিয়া সাহেবকে বললেন, তার ছেলেকে বললেন যে তোমার স্ত্রীর কাগজপত্র প্রস্তুত হতে থাকুক, তুমি এগুলো রাখো আর দ্রুত তুমি কাদিয়ানে ফিরে যাও, কেননা তোমার না যাওয়ার ফলে হযরত মসিহ মওউদ আলাইহিসসালামের খানদান বা বংশের কোন ব্যক্তি কাদিয়ানে থাকছে না যদি তুমি এখানে থেকে যাও, আর দ্রুত প্লেনের সিট বুক করাও এবং তুমি ফিরে যাও, কারণ তখন বাই রোড বর্ডার ক্রস করে সেখানে আসা যেত না, দ্রুত তুমি বিমানের সিট বুক করে সেখানে ফিরে যাও, যদি বিমানের কোন বা প্লেনের কোন সিট না পাও তাহলে যদি বিমান ভাড়া করে প্রাইভেট ভাবে ভাড়া করে চার্টার করে যদি যেতে হয় তাহলে তোমাকে সেখানে দ্রুত ফিরে যেতে হবে, নতুবা মানুষের মধ্যে এই ভাবনা সৃষ্টি হবে যে কাদিয়ান খালি হয়ে গেছে, কেননা মসিহ মওউদ আলাইহিসসালামের খানদানের এমন দৃষ্টান্ত যদি উপস্থাপন না করে আর এমন কোরবানি যদি না করে তাহলে মানুষ অন্যান্য মানুষ কিভাবে কোরবানি করবে। প্রায় এই ধরনের বাক্যে সাহেবজাদা মির্জা ওয়াসিম আহমদ সাহেব, যখন গত বছর আমি 2005 সালে কাদিয়ান জলসায় গিয়েছিলাম, তখন আমাকে পুরো ঘটনা সবিস্তারে বলেছিলেন। সেই যুবক যিনি তখন মাত্র 21 বছর বয়সের ছিলেন, তিনি মসির এলাকার নিরাপত্তার জন্য, সংরক্ষণের জন্য যার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, যদি জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে হযরত মসিহ মওউদ আলাইহিসসালামের আগম মসিহ মওউদ আলাইহিসসালামের উত্তরাধিকার সূত্রে তিনি কাদিয়ানের সকল সম্পদের মালিক ছিলেন, তার পিতা খলিফাবাদ ছিলেন, যিনি তার সন্তানকে এই দায়িত্বে নিযুক্ত করেছিলেন যে তোমার কাদিয়ানের অবস্থানই কাদিয়ানের দরবেশদের সাহস বাড়াবে এবং সেখানে তোমার উপস্থিত থাকা একান্ত আবশ্যক। এই সকল বিষয় মিয়া সাহেবকে আমিরের এতাত থেকে বাহিরে থাকার কোন সুযোগ দেয়নি, বরং এই চেতনা, এই ভাবনা তার মাঝে আরো প্রচন্ড ভাবে সৃষ্টি হয়েছে যে আমিরের আনুগত্যের উন্নত মানও আমাকে প্রতিষ্ঠা করতে হবে, এবং যেন প্রত্যেক দরবেশ আমাকে দেখে পূর্বের তুলনায় আরো বেশি আমিরের আনুগত্য করতে সক্ষম হয় এবং নিশ্চয়ই সেই সম্মানিত পিতার নসিহতের প্রভাব ছিল যা তিনি তার সন্তানকে করেছিলেন। আর বিশেষভাবে শায়রুল্লাহ বা আল্লাহ তাআলা নিদর্শন সময়ের নিরাপত্তার জন্য এই দরবেশকে তিনি নিযুক্ত করেছিলেন, তাকে যে নসিহত করেছিলেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নসিহত ছিল, তোমাকে কখনোই নিজের মনে এই ধারণা সৃষ্টি করার সুযোগ নেই যে তুমি একজন নাজের। যুবক বয়সে তিনি নাজাত লাভ করেছিলেন, বরং সর্বদা তোমার হৃদয়ে এই ধারণা থাকতে হবে যে তুমি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের নাতি, এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে, এবং এইটাই হচ্ছে তোমার মূল উদ্দেশ্য এবং মূল স্থান, এবং এইভাবেই তোমাকে জগৎবাসীর সামনে নিজেকে উপস্থাপন করতে হবে। এবং হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের নাতি হওয়ার পরে কি চেতনা তার মাঝে সৃষ্টি হওয়া উচিত ছিল? নিশ্চয় এটি যে তোমার বিনীত অবস্থা তার পছন্দ হয়েছে, নিশ্চয়ই যে উদ্দেশ্যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আবির্ভূত করেছিলেন তা পূর্ণ করতে হবে। ছোট ছোট বিষয়ে সময় নষ্ট করবে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এর এবং জামাতের সম্মান প্রতিষ্ঠা করতে হবে এবং প্রতিষ্ঠিত রাখতে হবে। সুতরাং এই বিষয়ে হযরত সাহেবজাদা মির্জা ওয়াসিম আহমদ সাহেব ধারণ করেছেন এবং আমল করেছেন, এবং খুব ভালোভাবে তিনি এই দায়িত্ব সম্পাদন করেছেন। এবং কাদিয়ানবাসী ভারতের বিভিন্ন জামাত এগুলো অবলম্বন করার বা ভারতের বিভিন্ন জামাত এগুলো প্রচলন করার চেষ্টা করেছেন। সুতরাং প্রত্যেক নিষ্ঠাবান আহমদি সে কাদিয়ানে বসবাস করুক বা ভারতের অন্যান্য জামাতে বসবাস করুক অথবা যেখানেই সে থাকুক না কেন, এবং প্রত্যেক কর্মকর্তা এবং মসীহ মওউদ আলাইহিসসালামের খানদানের প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক সদস্যকে এই এরূপ দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন উচিত। তার জন্ম সম্পর্কে সংক্ষেপে আমি বলে দিচ্ছি, তিনি হযরত আজিজা বেগম সাহেবার, যিনি জেদ্দার শেখ আবু বকর ইউসুফ সাহেবের মেয়ে ছিলেন, তার গর্ভজাত সন্তান। তার গর্ভে ১৫ আগস্ট ১৯২৭ সালে তিনি জন্মগ্রহণ করেন। এখানে একথা বলে দিচ্ছি যে হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু প্রথমে বিবাহের কোন সংকল্প ছিল না, অন্য কোথাও বিয়ের কথাও ছিল, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা বা সংকল্প এটাই ছিল যে হযরত আজিজা বেগম সাহেবের বিয়ে হযরত মুসলিম মওউদের সাথে হোক। এই জন্য হযরত উম্মুল মুমিনীনদেরকেও, হযরত খলিফাতুল মুসলিম সানিকেও এবং অন্যান্য লোকদেরকেও আল্লাহ তাআলা বিভিন্ন এরূপ স্বপ্ন দেখেছেন, এবং বারবার আল্লাহ তাআলা পক্ষ থেকে এটি প্রকাশিত হয়েছে যার ফলে এই বিয়ে হয়েছে। এবং এর উল্লেখ হযরত মৌলভী সরওয়ার শাহ সাহেব যখন হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহুর বিবাহের এলান করছিলেন তখন তিনি বলেছিলেন, হযরত সাহেবজাদা মির্জা ওয়াসিম মোহাম্মদ সাহেবের জন্ম সম্পর্কে হযরত নবাব মোবারকা বেগম সাহেবের একটি রুইয়া বা স্বপ্ন রয়েছে, তা আমি আপনাদের সামনে বর্ণনা করছি। আমাকে আমার খালা সাহেবজাদি আমাতুন নাসির বেগম সাহেবা একটি চিঠিতে এই স্বপ্ন লিখেছেন যে আমার ধারণা পুরনো একটি চিঠি তিনি খুঁজে পেয়েছেন যা তার মাকে হযরত নবাব মোবারকা বেগম সাহেবা লিখেছিলেন, অর্থাৎ তার মাতা সৈয়দা সারা বেগম সাহেবাকে লিখেছিলেন যিনি হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন। তিনি লিখেছেন, সাহেবজাদা আমাতুন নাসির লিখেছেন যে আমার ধারণা যে এই এই স্বপ্ন মিয়া ওয়াসিম আহমদ সাহেবের পক্ষে পূর্ণ হয়। নবাব মোবারকা বেগম সাহেবা যিনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বড় মেয়ে ছিলেন, তিনি তার ভাবিকে এই চিঠি লিখেছেন, অর্থাৎ সৈয়দ সারা বেগম সাহেবাকে তিনি লিখেছেন। তিনি লেখেন যে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, আপনার পত্রে নববধূর সন্তান সম্ভব হওয়ার সংবাদ পেলাম, আর এদিকে আমি সেই রাতে স্বপ্ন দেখেছিলাম যে আমি ভাই সাহেবকে, অর্থাৎ খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহুকে স্বপ্নে এই স্বপ্ন বর্ণনা করছি, অর্থাৎ এই আমার স্বপ্নে আমি তাকে একটা স্বপ্ন বর্ণনা করছি যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমার হাত ধরে এই শুভ সংবাদ দিয়েছেন যে সম্ভবত হাফিজ এবং তোমার ভাইয়ের ঘরে আজিজার গর্ভে ছেলে সন্তান হবে। এবং এই শুভ সংবাদ শুনে আমার ভাই অত্যন্ত আনন্দিত হন। স্বপ্নে হযরত খলিফাতুল মুসাইনি অত্যন্ত আনন্দিত হন এবং তিনি বলেন, আমি এটাই চেয়েছিলাম যে আজিজার গর্ভেই যেন এই সন্তান জন্ম নেয়। হযরত মুসলিম মাউদ খলিফাতুল মসীহ সানি এক সময় তার সম্পর্কে বলেছিলেন, আমি আমার এক ছেলে এই অনুর্বর পরিত্যক্ত উপত্যকায় রেখেছি, আল্লাহ তাআলা তাকে কাজ করার তৌফিক দিন। এখন বাজ্যত কাজিয়ান শস্য শ্যামল ছিল এবং আবাদী ছিল, কিন্তু কাদিয়ানের দরবেশদের যে জীবন শুরু শুরুতে অত্যন্ত কষ্টদায়ক এবং ভয়ানক ছিল। যদিও মোমেনরা সবসময় সময় ভয় পায় না, কিন্তু আশেপাশের অমুসলমানরা যে অবস্থা তখন সৃষ্টি করেছিল তা অত্যন্ত ভয়ানক ছিল, ভয়ের কারণ ছিল। যারা সেখানে বসবাস করত তারাও চিন্তিত ছিল যে উদ্দেশ্যে আমাদেরকে এখানে রাখা হয়েছে সেই উদ্দেশ্য আমরা পালন করতে পারবো কি পারবো না। আর পুরো বিশ্বের জামাত এবং খলিফায়ে ওয়াক্ত এই চিন্তায় চিন্তিত ছিলেন, তাদের জন্য দোয়া করতেন, কোন ভয় তাদেরকে যারা এই দায়িত্ব নিয়ে সেখানে অধিষ্ঠিত হয়েছেন তারা যেন এই অঙ্গীকার থেকে তাদেরকে যেন এই অঙ্গীকার থেকে বিচ্যুত না করে এবং তারা যেন মসির যে অঞ্চল এলাকা সেখানে আল্লাহ তাআলার নিদর্শনাবলীর নিরাপত্তার জন্য যে দায়িত্ব নিজের স্কন্ধে তুলে নিয়েছেন তার জন্য সম্পাদন করতে পারে। সেদিনগুলোতে অবস্থা এত ভয়ঙ্কর ছিল যে সেখানে যারা বসবাস করত, কাদিয়ানে যারা বসবাস করত, সরকারের বা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সন্দেহ চোখে দেখা হতো এবং পাকিস্তান থেকে যারা হিন্দুস্তানে সফর করে এসেছে বিভিন্ন শিখ এবং হিন্দু তারাও শত্রুতার দৃষ্টিতে তাদেরকে দেখত। তাদের উপরে পাকিস্তানে যে জুলুম বা যে অত্যাচারই হোক না কেন সে কারণে তারা প্রচন্ড বিরোধিতার দৃষ্টিতে কাদিনা আহমদীদেরকে দেখত এবং চেষ্টা করত যখনই সুযোগ পাবো আমরা তাদেরকে হত্যা করে ফেলব। সেই অবস্থায় যখন বাহির থেকে খাবার দাবার খাদ্য সামগ্রী আসার কোনো ব্যবস্থা ছিল না, কিছু স্টক ছিল খাদ্যের তাই ব্যবহার করত, বাহির থেকে আর কিছুই আসতে পারত না। সমাজ একেবারেই ভয়াবহ ছিল, পরিবেশ পরিস্থিতি কাদিনের এই দরবেশদের জন্য যাদের সংখ্যা কয়েকশো মাত্র ছিল সে সময় প্রকৃতপক্ষেই অনুর্বর এবং পরিত্যক্ত উপত্যকার দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করে। তারপর ধীরে ধীরে মকরম সাহেব জাদা মির্জা ওয়াসিম মোহাম্মদ সাহেব এবং অন্যান্য দরবেশদের চেষ্টা প্রচেষ্টা দোয়া এবং খলিফায়ে ওয়াক্তের দোয়া এবং জামাতের দোয়া ধীরে ধীরে প্রভাব দেখাতে থাকে এবং সমাজের সাথে ধীরে ধীরে জামাতের সম্পর্ক হতে থাকে, তাদের মন নরম হতে থাকে। তারপর এরা যারা দরবেশ ছিলেন তারা তুলনামূলকভাবে স্বাধীনতার শ্বাস গ্রহণ করতে পারে, স্বাধীনতার স্বাদ। কিন্তু তারপরও দারিদ্রতা এবং আর্থিক যে স্বল্পতা এটি তখনও ছিল সে যুগে। কাদিনের দরবেশদের জন্য জামাতের যে ফান্ড রয়েছে থেকে সামান্য কিছু অজিফা বা বৃত্তি তাদেরকে দেওয়া হতো, যতটা তাদের খাবার দাবার বহু কষ্টে চলে যেত। কিন্তু মিয়া সাহেবের জন্য খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু নির্দেশ ছিল যে তুমি ততটুকু সেই পাবে যা দরবেশটা পাচ্ছে, কিন্তু জামাতের ফান্ড থেকে তুমি পাবে না, বরং খলিফাতুল মসীহ সানি তার ব্যক্তিগত আমানত ফান্ড থেকে তাকে সেই খরচ দিতেন। তারপর ধীরে ধীরে অবস্থা পরিবর্তিত হয়, তখন মানুষের বিভিন্ন স্থান থেকে তাদের অর্থ উপার্জন শুরু হয়। মিয়া সাহেব তার যে কৃষি রয়েছে এর থেকে তিনি পয়সা পেতে থাকেন। মোট কথা তখন অত্যন্ত ভয়ানক কষ্টদায়ক এবং বিপদসংকুল অবস্থা এবং পরিস্থিতি ছিল। আমি মনে করি এতেও আল্লাহ তাআলা একটা গভীর হিকমত ছিল যে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের মধ্যে থেকে আল্লাহ তাআলা দরবেশ এবং কোরবানির সুযোগ সেই ব্যক্তিকে দিয়েছেন যার নানি পক্ষ আরবের সাথে সম্পর্ক রাখে এবং সেই এলাকার নিকটে ছিল যেখানে হযরত ইসমাইল আলাইহিসসালাম কোরবানির দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। হযরত নওয়াব মুবারকা বেগম সাহেবার যে স্বপ্ন আমি আপনাদেরকে এখনই শুনিয়েছি, এর থেকে এটি জানা যায় যে হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এর বাক্য যে আমি এটি চেয়েছি যে আজিজার গর্ভেই যেন এই সন্তান হয়, এবং হযরত মুসলিম মওউদ আলাইহিসসালামের কথা বলা এবং শুভসংবাদ দেয়া, এই সবকিছু আমাদেরকে বলছে যে এই সন্তান দ্বারা আল্লাহ তাআলা কোন অসাধারণ কাজ সম্পাদন করাবেন, এবং সেই দায়িত্ব বা সেই কাজ ছিল কোরবানির। আল্লাহ তাআলা তা কবুল করুন, গ্রহণ করুন। এই কোরবানি জন্য হযরত মির্জা ওয়াসিম মোহাম্মদ সাহেবের মধ্যে কতটা আকাঙ্ক্ষা ছিল তার ধারণা একটি তার কথা থেকে আমরা জানতে পারি। তিনি বলেন, আমি দোয়া করলাম যে আল্লাহ তাআলা তুমি আমাকে এখানেই রাখো, এখানেই থাকতে দাও, কেননা পূর্বে এই রীতি ছিল যে খলিফাতুল মসীহ সানির সন্তানদের মধ্যে থেকে এবং মসীহ মওউদ আলাইহিসসালামের খানদানদের সদস্যরা পালা করে কাদিয়ানে এসে বসবাস করবেন এবং কয়েক মাস থাকবেন যেন কোনো না কোনো ব্যক্তি খানদানের এখানে উপস্থিত থাকে। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি এরূপ হয় যে আসা যাওয়ার যে ব্যবস্থা এটি বন্ধ হয়ে যায়। তারপর সিদ্ধান্ত হয় যে যারা পাকিস্তানে আছে তারা পাকিস্তানেই থাকবে, আর যে কাদিয়ানে এখন রয়েছে সে কাদিয়ানেই থাকবে, সে আর পাকিস্তানে যেতে পারবে না, আর কেউ কাদিয়ানে আসবে না। তিনি তার আকাঙ্ক্ষার প্রকাশ করতে গিয়ে মিয়া ওয়াসিম মোহাম্মদ সাহেব একবার বলেছিলেন যে আমার এটি আন্তরিক আকাঙ্ক্ষা ছিল এবং দোয়া ছিল যে আমি কাদিয়ানেই থেকে সেবা করব। সুতরাং এই জন্য একদিন আমি নামাজের জায়নামাজ নেই এবং কাসরে খেলাফত কাদিয়ানের বড় কক্ষে আমি চলে যাই এবং সেখানে গিয়ে আমি নফল নামাজ আদায় করতে থাকি, এবং যেভাবে বলা হয়ে থাকে যে দোয়া কবুল হওয়া যদি হয় তাহলে আল্লাহ তাআলা তার উপকরণ সৃষ্টি করেন। আমি অত্যন্ত বেদনা এবং আর্তনাদের সাথে দোয়া করেছি, তাতে আমার মনে হচ্ছিল যে খোদা কবুল করে নেবেন, এবং আমার দোয়া আমি খোদার কাছে দোয়া করেছি এবং বলেছি, হে খোদা, আমি কাদিয়ান থেকে যাব না, তুমি এমন কোন ব্যবস্থা করো। তারপর তিনি বলছেন যে কাদিয়ানের অমুসলমানরা প্রশাসনের কাছে অভিযোগ করেন যে এখানে কাফেলা আসে পাকিস্তান থেকে এবং পাকিস্তান এখান থেকে পাকিস্তান যায়, যখন পাকিস্তান থেকে এখানে আসে তখন এখানকার সরকারের প্রতি আনুগত্য করে, মানুষ এটাই বলছে, আর যখন পাকিস্তান যায় তখন পাকিস্তানের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে, এই জন্য এই আসা যাওয়ার ব্যবস্থাকে বন্ধ করুন। সুতরাং তাদের এই অভিযোগের ফলে সরকার, হিন্দুস্তানের সরকার বিধিনিষেধ আরোপ করেন যে কেউ আসতে পারবে না আর কেউ যেতে পারবে না। এভাবে মিয়া সাহেব স্থায়ীভাবে কাদিয়ানে থাকার ব্যবস্থা হয়ে যায় আর আল্লাহ তাআলা তাকে কাদিয়ান থাকার ব্যবস্থা করে দেন। 1952 সনে তার যে ত্যাগের উল্লেখ হচ্ছে কিভাবে সে সময়ের অবস্থায় পরিস্থিতি তিনি সেখানে থেকেছেন এবং কিভাবে আল্লাহ তাআলা যখনই সুযোগ এসেছে আল্লাহ তাআলা তখন তাকে ধৈর্য এবং সাহসের সাথে সে কষ্ট এবং দুঃখ সহ্য করার তৌফিক দিয়েছেন। 1952 সনে যখন হযরত উম্মুল মুমিনিন সুজাহা বেগম সাহেবা রাদিয়াল্লাহু আনহা ওফাত প্রাপ্ত হন, মারা যান, তখন অবস্থা খারাপ হওয়ার কারণে তিনি পাকিস্তান যেতে পারছিলেন না এবং তিনি এই কষ্ট ভারতে একাই বহন করেছেন। তিনি সে সময় শিক্ষার জন্য, জ্ঞান শিক্ষার জন্য তখন লখনৌতে ছিলেন, আমার যতটুকু মনে আছে উজির বলছেন, কিছু সময়ের জন্য তফসিরের জ্ঞান অর্জনের লক্ষ্যে হযরত মুসলিম মওউদ তাকে লখনৌতে পাঠিয়েছিলেন এবং সেখানে তিনি পড়ালেখা করেন, শিক্ষা দীক্ষা অর্জন করেন। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহুর এই মুজাহিদ দরবেশ ছেলের সাথে এটা এই ত্যাগের কারণে একটা গভীর সম্পর্ক ছিল, এবং এই যে ঘটনা আমি বললাম যখন মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু তাকে তার বিবাহের উদ্দেশ্যে যখন তিনি পাকিস্তান এসেছিলেন তখন বলেছিলেন যে তুমি দ্রুত কাদিয়ানে ফিরে যাও, বিভিন্ন কারণে তাকে তিনি এই নির্দেশ দিয়েছিলেন। তখন প্লেনের যখন সিট তিনি পেয়েছিলেন কিন্তু রওনা হওয়ার দুদিন মাত্র বাকি ছিল, তখন হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন যে দুদিন বাকি আছে, তখন তিনি স্বয়ং লাহোর আসেন। খলিফাতুল মসীহ সানি একথা বলেননি যে দুদিন বাকি আছে তাই তুমি রাবত এসে যাও, বরং মিয়া সাহেবকে বলেছেন যে তুমি এখানেই থাকো আমি আসছি, এবং স্বয়ং তিনি লাহোরে আসেন, বিভিন্ন নির্দেশনা এবং উপদেশ দেন, দোয়া দেন, তাকে নিজের চোখের সামনে তাকে বিদায় দেন, নিজ উপস্থিতি থেকে তাকে বিদায় দেন, যাতে আল্লাহ তাআলা ভালোভাবে তাকে কাদিয়ান পৌঁছান, এই দোয়া তিনি করছিলেন। এবং তিনি যেন সুযোগ পান যে মসির যে এলাকা, মসির যে আবাস, এটার এটাকে রক্ষা করার সুযোগ যেন পান। মিয়া সাহেব স্বয়ং এর উল্লেখ করছেন যে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু যখন ওয়ালটন এয়ারপোর্ট, তখন হতো লাহোরে, যখন প্লেনে উঠিয়ে দেওয়ার জন্য এসেছিলেন, যতক্ষণ পর্যন্ত প্লেন আকাশে উড়েনি ততক্ষণ পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে প্লেনকে দেখতে থাকেন আর দোয়া করতে থাকেন। অতঃপর হযরত মুসলিম মাউদের এই যে সম্পর্ক, হযরত বেগম সাহেবা সাহেবজাদা মির্জা ওয়াসিম আহমদ সাহেব বর্ণনা করছেন, যখন আমার স্ত্রীর আমার বিবাহের এক বছর পরে কাগজপত্র পুরোপুরি তৈরি হয়ে যায়, তখন হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বিশেষভাবে আমাকে, অর্থাৎ মিয়া ওয়াসিম সাহেবের স্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন যে উম্মে নাসিরের ঘরে থাকবে, যেখানে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বারবার এসেছেন, তার পদচুম্বন করেছে যে ঘর, এবং এই ঘরের উঠানে তিনি দরস দিয়েছিলেন। সম্ভবত হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু সেখানে দরস দিয়েছিলেন। হযরত মিয়া ওয়াসিম আহমদ সাহেব এর যে সেবা, সদর আঞ্জুমানে আহমদিয়ার যে সকল জমি জমা ছিল এগুলিকে পুনরুদ্ধারের জন্য তার যে সেবা, এটি একেবারে প্রশংসার দাবি রাখে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের খানদান হওয়ার কারণে তার নাতি হওয়ার সুবাদে সরকার বা প্রশাসন এটি কনসিডার করেছেন এবং জামাতের সহায় সম্পত্তি তাকে ফেরত দিয়েছেন, নতুবা বিভিন্ন অজুহাত দেখাতে পারত, আর এই জন্য তিনি বড় বড় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করেছেন, বরং ভারতের যে প্রধানমন্ত্রী তার সাথে তিনি যোগাযোগ করেছেন। সে সময় জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রধানমন্ত্রী এবং আল্লাহ তাআলা ফজল করেছেন এবং এর উত্তম ফলাফল সৃষ্টি হয়েছে। 1963 সনে তার মাতা মোহতরমা সৈয়দা আজিজা বেগম সাহেবা মৃত্যুবরণ করেন এবং অত্যন্ত কষ্ট ক্লেশে তিনি পাকিস্তান যাওয়ার অনুমতি লাভ করেন। তার দাফনের সময় তিনি পাকিস্তান পৌঁছেছিলেন। অতঃপর 1965 সনে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের ফলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। ডাক, টেলিফোন এবং টেলিগ্রাফের সকল ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় ভারতের সাথে এবং বিশেষ করে কাদিয়ানের সাথে। এবং তিনি বলছেন যে আমরা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর যে অসুস্থতার সংবাদ, এটি আমরা পাকিস্তান রেডিওর মাধ্যমে আমরা শুনতে পেতাম এবং তার মৃত্যুর সংবাদও আমরা পাকিস্তান রেডিওর মাধ্যমে আমরা পেয়েছিলাম। তারপর শ্রীলঙ্কা থেকে তারা কনফার্ম করেছিলেন যে হ্যাঁ, খলিফাতুল মুসলিম মারা গিয়েছেন। যাই হোক, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় তিনি কাঁদিয়ে নিয়েছিলেন। এ সম্পর্কে তিনি স্বয়ং লিখেছেন, যখন মৃত্যু হয় তখন তিনি সকল দরবেশদেরকে কাঁদিয়ে মসজিদে মোবারকে একত্রিত করেন এবং সেখানে তিনি লেখেননি, বরং এটি একটি রিপোর্ট কেউ লিখেছে, তিনি সকল দরবেশদেরকে কাঁদিয়ে মসজিদ মোবারক একত্রিত করেন এবং সেখানে একটি বক্তৃতা দেন এবং কাদিয়ানের দরবেশদেরকে এই গভীর বেদনার সময় ধৈর্য এবং সহ্যের উপদেশ দেন এবং বলেন, আমার সর্বদা আকাঙ্ক্ষা ছিল এবং দোয়া ছিল যে হে খোদা, যখন আমার হযরত পিতা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এর শেষ সময় উপস্থিত হবে, তখন যেন আমি তার কাছে উপস্থিত থাকতে পারি, কিন্তু এরূপ অবস্থায় হুজুরের মৃত্যু হয়েছে যখন আমার যাওয়া অসম্ভব ছিল। এভাবে আল্লাহ তাআলা আমাকে এটি বুঝিয়েছেন যে কাদিয়ান এবং হিন্দুস্তানের সকল আহমদি সদস্য হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর সন্তানের ন্যায় সবাইকে এই বিয়োগের যে বেদনা, এটি খুব ভাবে তারা লেগেছে। তারা যেভাবে এই বেদনা, বিয়োগ বেদনা সহ্য করেছেন, তুমিও সেভাবে সহ্য করো এবং তোমার কাদিয়ানে অবস্থান করা তাদের জন্য প্রশান্তির কারণ হবে, আত্মিক প্রশান্তির কারণ হবে, নিশ্চয়তার কারণ হবে। অতঃপর 1971 সনে এই দু দেশের অবস্থা যখন আরো খারাপ হয়ে যায় এবং বিভিন্ন কর্মকর্তারা কাদিয়ানের যে বসবাসকারী আহমদি ছিল কাদিয়ানের আবাদীকে বলেছিল যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও এবং তারা অজুহাত দিয়েছিল যে আমরা তোমাদের নিরাপত্তা দিতে চাই কাদিয়ানে যখন যদি তোমরা থাকো তাহলে আমরা তোমাদেরকে নিরাপত্তা দিতে পারছি না দারুল মসজিদ থেকে এবং কাদিয়ানের বিভিন্ন ঘর থেকে তোমরা বেরিয়ে যাও একটা জায়গায় একত্রিত হও তোমরা আমরা সেখানে তোমাদের নিরাপত্তা দিব প্রকৃতপক্ষে উদ্দেশ্য তাদের নিরাপত্তা দেওয়া ছিল না সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছিল এবং এটি কোন সন্দেহের কথা নয় বরং এটি স্পষ্ট বিষয় যে তারা আমাদেরকে সন্দেহ চোখে দেখছিল আমাদেরকে এখান থেকে বের করে এই জায়গাগুলি দখল করতে চাইছিল তখন হযরত সাহেবজাদা মির্জা ওয়াসিম আহমদ সাহেব কাদিয়ানের সকল আহমদি সদস্যদেরকে মসজিদে মোবারকে সমবেত করেন এবং অত্যন্ত গভীর বেদনা ভরা একটি তিনি বক্তৃতা প্রদান করেন তিনি তার বক্তব্যে বলেন এটি আমাদের স্থায়ী কেন্দ্র আমরা কোনো অবস্থাতেই একে পরিত্যাগ করব না তাদের নিয়েছিল যেভাবে যখনই তারা একটা খালি করবে তখন আমরা এর উপরে এটিকে দখল করে নেব তিনি বলেন এটি আমাদের স্থায়ী কেন্দ্র কখনোই আমরা এটাকে পরিত্যাগ করব না আজের একটি রাত আমাদের কাছে আছে আপনারা নিজেদের দোয়া দ্বারা খোদার আরশ কাঁপিয়ে দিন যদি সরকারের আমাদের সম্পর্কে এটাই নিশ্চিত সিদ্ধান্ত হয় তাহলে স্মরণ রেখো একটা শিশুও কাদিয়ান থেকে স্বয়ং নিজে বেরিয়ে যাবে না আমরা আমাদের প্রাণ বিসর্জন দিব কিন্তু পবিত্র স্থান সমূহ এবং কাদিয়ান থেকে আমরা বাইরে যাব না তিনি আরো বলেন এখন স্মরণ রাখবেন আমিও এখান থেকে বাইরে যাব না স্বয়ং যদি সরকারি কর্মচারীরা আমাকে টেনে হিঁচড়ে কাদিয়ানের বাইরে নিয়ে যায় তাহলে যেতে পারে কিন্তু আমি আমার নিজ পায়ে হেঁটে কাদিয়ানের বাইরে যাব না আপনাদের মধ্যে প্রত্যেক দরবেশ এবং দরবেশের সন্তানদের এটি চেষ্টা হওয়া উচিত হতে পারে আমাদেরকে নিয়ে যাবে এবং বলবে যে আমরা তোমাদের নিয়ে যাচ্ছি তোমরাও চলো তারা যদি আমাকে নিয়ে যেতে চায় নিয়ে যাক আপনারা যাবেন না এবং জামাতের প্রত্যেক সদস্যের মুখ থেকে এই আওয়াজই উত্থিত হওয়া উচিত যে আমরা কাদিয়ানকে পরিত্যাগ করব না কাদিয়ান ছাড়ব না বলছেন যিনি লিখেছেন তিনি বলেন সে রাতে কাদিয়ানের ছোট ছোট শিশুদের অবস্থা এরূপ ছিল যে প্রত্যেক ব্যক্তি সে রাত দোয়ার মাধ্যমে অতিবাহিত করেছেন যেভাবে মানুষ খোদার সামনে একেবারে সমর্পিত হয়ে যায় সেভাবে কাদিয়ানের প্রত্যেকটি মানুষ খোদার সামনে নিজেকে নিঃশেষ করে দিয়েছিলেন এবং সর্বত্র মসজিদে মোবারকের কোনায় কোনায় মসজিদে আকসার বিভিন্ন প্রান্তে এবং বেহেস্তি মকবরার সর্বত্র মানুষ দোয়া করছিলেন এবং বলছেন প্রত্যেক ঘরের দেয়াল একথার সাক্ষ্য যে দরবেশদের হৃদয় থেকে এই চিৎকার বেরিয়েছে খোদার সমীপে সেটা খোদার দরবারের করাঘাত করছিল মস্তক অবনত করে করাঘাত করছিল তাদের মাথা খোদার সম্মুখে ঝুঁকে থেকেছে শত কোটি হাত শত শত হাত খোদার সমীপে উত্থিত হয়েছে এবং সেদিন সে রাত এভাবেই তারা অতিবাহিত করেছে এবং পরিশেষে আল্লাহ তাআলা তাদের দোয়া গ্রহণীয়তার মর্যাদা দিয়েছেন পরবর্তী দিন মোলাকাত এবং যে প্রতিনিধি দল দেখা সাক্ষাৎ করতে গিয়েছেন তাদের চেষ্টা প্রচেষ্টার ফলে যারা উচ্চপদস্থ কর্মকর্তা ছিল তাদের সামনে বিষয়টা পরিষ্কার হয়েছেন তখন আর্মি উচ্চপদস্থ কর্মকর্তা স্বয়ং কাদিয়ান আসেন এবং পবিত্র স্থাপনা সমূহ তারা পর্যবেক্ষণ করেন পরিদর্শন করেন আহমদি মহল্লা পরিদর্শন করেন ডিসি সাহেব প্রভৃতিদের যে সুপারিশ এর ফলে এই যে সিদ্ধান্ত যা নিচু পদস্থ কর্মকর্তাদের নিচু লেভেলের কর্মকর্তাদের পক্ষ থেকে ছিল তা রহিত হয়ে যায় তার দোয়া সম্পর্কে সেখানে বসবাসকারী একজন মোবালেক আমাকে লিখেছেন যে কিছু সময় দারুল মসজিদে বসবাসের সুযোগ আমি পেয়েছিলাম আমি অধিকাংশ সময় দেখেছি যে মিয়া ওয়াসিম আহমদ সাহেব রাতে বাইতু দোয়াতে অথবা যেখানে মসিম আল্লাহাম দোয়া করতেন সেখানে দোয়ায় মশগুল আছেন দোয়ায় রত আছেন 1977 সালে যেভাবে আমি বলেছিলাম হযরত মৌলভী আব্দুর রহমান জাট সাহেবের ওফাতের পরে হযরত খলিফাতুল মসজিদ সালেহ রহমাল তালা তাকে স্থানীয় আমির এবং নাজিরে আলা নিযুক্ত করেন সে সময় থেকে তিনি অত্যন্ত ব্যাপকভাবে জামাতের খেদমত করেছেন 1982 সনে হযরত খলিফাতুল মসীহ সালেস আমালাতুল্লাহ যখন মৃত্যুবরণ করেন তখনও তিনি রাবোয়ায় যেতে পারেননি। তার বড় দু মেয়ের মেয়ে হয়ে গিয়েছিল, ছোট মেয়ে আর ছেলে সম্ভবত তার সাথে ছিল কাদিয়ানে। তার মেয়ে আমাতুর রউফ এর বিবৃতি হচ্ছে যে খেলাফতের প্রতি পিতাজানের গভীর অনুরাগ ছিল, ভালোবাসা ছিল, এবং হুজুরের মৃত্যুর পরের দিন তিনি একটি চিঠি নিয়ে আমার এবং আমার আম্মার কাছে আসেন এবং বলেন যে পড়ো এবং এর উপরে স্বাক্ষর করো। অর্থাৎ তিনি তার স্ত্রী এবং মেয়ের কাছে আসেন এবং বলেন যে চিঠির উপরে সিগনেচার করো। তাতে হযরত খলিফাতুল মসীহ রাবের হাতে বয়াত করার অঙ্গীকার ছিল, নাম না নিয়ে তিনি অঙ্গীকার করেছিলেন। খলিফাতুল মসীহ রাবে লিখে তিনি বয়াত করে দিয়েছিলেন যে আমি এটি এখনই পাঠাচ্ছি। তার মেয়ে বলছেন আমি আমার পিতাকে বললাম যে আব্বা এখনো তো খেলাফতের নির্বাচন হয়নি, আমরা জানি না কে খলিফা হবে। তিনি বলেন আমি খলিফার চেহারা দেখে খলিফার হাতে বয়াত করব না, বরং আমি তো মসীহ মওউদ আলাইহিসসালামের খেলাফতের হাতে বয়াত করব। আল্লাহ তাআলা যাকেই খলিফা বানান না কেন তার হাতে আমার বয়াত করতে হবে, এই জন্য আমি চিঠি লিখিয়েছি, এটি আমি এখন পাঠিয়ে দিচ্ছি, যেন খেলাফতের নির্বাচন যখন হবে তখন আমার চিঠি যেন সেখানে পৌঁছে যায়। এই ছিল খেলাফতের প্রতি ভালোবাসা, আন্তরিকতা এবং অনুরাগ। আল্লাহ করুন সবাই যেন এটি অর্জন করতে পারে। তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মোকদ্দমা দায়ের করা হয়েছে বিদ্রোহীদের পক্ষ থেকে, বিভিন্ন আপনজনও তাকে অনেক সময় বিভিন্ন কষ্ট দিয়েছে, কিন্তু অত্যন্ত সাহস এবং ধৈর্যের সাথে তিনি এই সকল বিপদকে মোকাবেলা করেছেন। বরং আমি শুনেছি যে বিরুদ্ধবাদীদের মধ্যে থেকে তার মৃত্যুর পরে শোক প্রকাশের জন্য অনেকে এসেছিলেন। তার সেবা, তিনি পুরো ভারত সফর করেছেন এবং জামাতকে অর্গানাইজ করেছেন এবং তাদেরকে বলেছেন যে খলিফাতুল মসীহ রাবে রহমাতুল্লাহ যখন সফর করেছিলেন তখন তিনি পুরো ব্যবস্থাপনা দায়িত্ব তিনি সম্পাদন করেছিলেন অত্যন্ত সফলতার সাথে। তারপর যখন আমি সফর করেছিলাম তখন তার শারীরিক অবস্থা খুবই দুর্বল ছিল, অসুস্থ ছিলেন, তিনি দুর্বল হয়ে যেতেন, ইনফেকশন ছিল ভয়ানক, এবং জলসায় একটি অধিবেশনে তিনি সভাপতিত্ব করতেন আমার পক্ষ থেকে অনুমতি সাপেক্ষে, প্রথম অধিবেশনের সভাপতিত্ব করার কথা ছিল। অসুস্থ ছিলেন এবং জ্বর ছিল, কিন্তু যেহেতু আমার পক্ষ থেকে অনুমোদিত হয়েছিল, আমি যখন হঠাৎ ঘরে এসে এমটি অন করলাম তখন দেখলাম যে তিনি সভাপতিত্ব করছেন। আমি পয়গাম পাঠালাম যে আপনি অসুস্থ, সভাপতিত্ব ছেড়ে আপনি চলে আসেন। তিনি একথা বলেননি যে আমি অসুস্থ, আমি বসতে পারবো না, দুর্বলতা ছিল প্রচন্ড, কিন্তু এই জন্য গিয়ে সভাপতিত্ব করছিলেন যে আমার পক্ষ থেকে, অর্থাৎ খলিফা ওয়াক্তের পক্ষ থেকে মঞ্জুরি হয়ে গেছে, অনুমোদিত, এই জন্য তিনি সভাপতি করছিলেন। যখন আমার পয়গাম পৌঁছেছে তখন তিনি সেখান থেকে ফিরে আসেন। একান্ত বিশ্বস্ততার সাথে নিজ দায়িত্ব পালনকারী ছিলেন তিনি। তারপর আমি দেখেছি সেখানে ছোট ছোট কাজ ছিল সেই ঘরে যেখানে আমাদের আবাসস্থল ছিল, তখন তিনি স্বয়ং মিস্ত্রি ডেকে এনে নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজগুলি করেছেন, যদিও সে সময় তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল, অসুস্থ ছিলেন তিনি। খেলাফতের প্রতি ভালোবাসা এবং অনুরাগের কথা আমি বলছিলাম। খোদার প্রতি তার ভরসা ছিল যথেষ্ট পরিমাণে, আল্লাহ তাআলার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, নির্ভরতা ছিল, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে গভীর অনুরাগ ছিল, এবং এর ফলেই তিনি সেই অনুরাগ খেলাফতের প্রতি বাহিত করেছেন। অর্থাৎ খেলাফতের প্রতিও তার আনুগত্য এবং অনুরাগ যথেষ্ট ছিল, এবং মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ছিল, সেবার প্রেরণা ছিল, মসীহ মওউদের সাহাবাদের প্রতি গভীর শ্রদ্ধা তিনি পোষণ করতেন, দরবেশদের প্রতি তার একান্ত ভালোবাসা ছিল। একবার কেউ দরবেশদের সম্পর্কে কিছু এমন বাক্য তার সামনে বর্ণনা করেছিল যা তিনি পছন্দ করেনি, তিনি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন এবং অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন। বরং তার অথচ তার স্বভাব এরূপ ছিল যে তিনি দেখে মনে হতো যে তিনি রাখতে পারেন না বা অসন্তুষ্ট হতে পারেন না, কিন্তু দরবেশদের প্রতি তার আত্মাভিমান ছিল, এই জন্য তিনি সহ্য করতে পারেননি, তিনি অসন্তুষ্ট হয়েছেন। মেহমানদারি তার একটা উত্তম বৈশিষ্ট্য ছিল, রাতের সময় যদি সাক্ষাৎ করতে আসত তিনি অত্যন্ত আনন্দের সাথে হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করতেন। তার স্ত্রী বর্ণনা করেছেন ঈদের সময় বিশেষভাবে বিধবাদের সাথে সাক্ষাৎ করার জন্য এবং তাদেরকে তোফা দেওয়ার জন্য আমাকে পাঠাতেন। যদি কোনো পুরুষ এবং মহিলা অসুস্থ হতো তাহলে তিনি স্বয়ং তাদের দেখার জন্য যেতেন, তাদের পরিচর্যা করতেন, আর যদি বেশি অসুস্থ হতো তাহলে তাদেরকে অমৃত শহর হাসপাতালে তাদের চিকিৎসার জন্য পাঠাতেন। দরবেশদেরকে তিনি এভাবে রেখেছেন দেখে মনে হচ্ছিল যে তিনি যেন সন্তানদেরকে লালন পালন করছেন, বাচ্চাদেরকে লালন পালন করছেন। তার স্ত্রী বলছেন একবার একটি ঘটনা বর্ণনা করছেন যে আমরা 3 মাস আমরা বাইরে থেকে এসেছি, ঘরে আসা মাত্রই কোনো মেহমান এসে গেল ঘরে, তখন মিয়া সাহেব বললেন যে মেহমান এসেছে পানাহার বা খাবার দাবার কিছু পাঠা। আমি বললাম যে 3 মাস পরে আমরা এসেছি, এখনই ঘরে এলাম, ঘরে তো কিছু নেই, কি পাঠাবো? তখন মিয়া সাহেব বললেন এই ধরনের উত্তর দেওয়া উচিত নয়, খুঁজে দেখো, কিছু না কিছু অবশ্যই পাবে। যাই হোক, পরিশেষে বিস্কিটের একটা প্যাকেট পাওয়া গেল এবং সেটাই পাঠিয়ে দেওয়া হয়েছিল। সামান্য সামান্য বিষয়ের প্রতি তিনি দৃষ্টি রাখতেন এবং অন্যদের সাথে তার সম্পর্ক এরূপ ছিল, তার সম্পর্ক দ্রুত বৃদ্ধি পেয়েছে, সবাই তাকে জানতেন, তাকে ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন। যখন আমি 2005 ইন্ডিয়া সফরে গিয়েছিলাম, যখন আমরা গুরুদাসপুর গিয়েছিলাম, তখন সেখানে যারা বসবাসকারী অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার কারণে আমাকে তাদের ঘরে ডেকেছিলেন এবং অত্যন্ত সৌজন্যতা প্রকাশ করেছেন। হিন্দু শিখ সবাই তার প্রশংসা করতেন এবং তার উন্নত গুণের প্রশংসা তারা করতেন। এখনো তার মৃত্যুর পরে অনেক হিন্দু শিখ শিক্ষিত পার্লামেন্টের মেম্বার, ব্যবসায়ী, উকিল, দরিদ্র মানুষ, অর্থাৎ সর্বস্তরের মানুষ এবং একজন অ্যাসেম্বলি পার্লামেন্টের সাবেক স্পিকার এসেছেন, সবাই এসেছেন। আমি ভিডিও শুনছিলাম, ভিডিওতে যে আওয়াজ রয়েছে আমি শুনতে পাচ্ছিলাম, যারা এসেছেন তারা একান্ত প্রশংসা করছিলেন। এরূপ ব্যক্তিত্ব যিনি ধর্ম মতের ঊর্ধ্বে উঠে আমাদের সাথে সম্পর্ক রেখেছেন এবং আমাদেরকে এটাই শিখিয়েছেন যে মানবতার দাবি অনুযায়ী বা মানবতার যে সম্পর্ক এটাকে দৃঢ় করতে হবে, মানুষের যে সম্পর্ক এটাকে বাড়াতে হবে, দৃঢ় করতে হবে, এবং সবাই এই বিষয়টিকে প্রশংসা করেছে। অগণিত ছোট ছোট ঘটনা রয়েছে, যদি যারা শোকবার্তার মধ্যে লিখেছেন যদি তা আমি সব উল্লেখ করি তাহলে অনেক বড় হয়ে যাবে এই খুতবা। অতঃপর মিয়া সাহেবের একটি বিশেষ বৈশিষ্ট্য এই ছিল যে খুব মেপে ঝুপে হিসাব নিকাশ করে তিনি কথা বলতেন, এমন কোন কথা যেন না হয়ে যায় যা জামাতের রীতি নীতির বিরুদ্ধে যায়, কোথায় এমন কোন কথা যেন না হয় যা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানের পরিপন্থী হয়, কোথাও এমন কোন কথা যেন না হয় যার মধ্যে অহংকারের গন্ধ থাকবে এবং যেখানে আত্ম অহমিকা প্রকাশ পাবে এবং এর ফলে আল্লাহ তাআলার ফজল আমার এই কথা যেন আল্লাহ তাআলার ফজলকে যেন দূর না করে দেয়। একবার ক্যানাডাতে কেউ দরবেশদের কোরবানি এবং মরকজের নিরাপত্তার জন্য অনেক প্রশংসা করেন, তখন তিনি বলেন যে দেখো বাস্তব ঘটনা হচ্ছে আমরা দরবেশরা কাদিয়ানের হেফাজত করিনি, রক্ষণাবেক্ষণ করিনি, বরং কাদিয়ানের পবিত্র স্থাপনা এবং সেখানে কৃত দোয়া কেবল কাদিয়ানেরই হেফাজত করেনি বরং সেখানে বসবাসকারীদেরকেও নিরাপত্তা দিয়েছে। এই হচ্ছে একজন মোমেনের চিন্তা চেতনা এবং তার বুৎপত্তি। যা কিছু হয় তা আল্লাহ তালার ফজলে হয়, আল্লাহ তালা অনুগ্রহ হয়, এই জন্য আমাদেরকে আল্লাহ তালা দোয়ার সুযোগ দিচ্ছেন এবং তার প্রিয় মসির পবিত্র স্থাপনা কে স্থাপনাকে সব সময় সকল অনুষ্ঠিত থেকে রক্ষা করুন। আমাদের দোয়া কবুল করো তো। পবিত্র স্থাপনার পাশাপাশি আমাদেরকেও আল্লাহ তালা নিরাপত্তা দিয়েছেন। কেউ একটি শোক বার্তা লিখেছে, তাতে তিনি খুব একটি সুন্দর বাক্য লিখেছেন যা আমার পছন্দ হয়েছে। তার সম্পর্কে লিখেছেন যে তিনি মুজাহিদের মর্যাদায় দরবেশি জীবন যাপন করেছেন, আর প্রকৃত বাস্তবতা এটিই ছিল। তারপরে আর্থিক যে সমস্ত তাহরিক, এতেও তিনি স্বীয় সাধ্য সামর্থ্য অনুযায়ী খুব ভালোভাবে অংশ নিতেন। খলিফাদের সকল তাহরিকে তিনি অংশ নিতেন প্রথমে, তারপর জামাতকে এর প্রতি দৃষ্টি আকর্ষণ করতেন। এখন মৃত্যুর কয়েকদিন পূর্বে তিনি আমাকে লিখেছেন যে আমি খেলাফত জুবলির জন্য 100,000 রুপি দেওয়ার ওয়াদা করেছিলাম, আর আমার মাথা থেকে সেটা বেরিয়ে গিয়েছিল। তিনি অত্যন্ত মাফ চেয়ে ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখেছেন এবং বলেছেন, আলহামদুলিল্লাহ এখন আমি সঠিক সময় আমার মনে পড়েছে এবং আমি এটা আদায় করে দিয়েছি। মৃত্যুর পূর্বে কয়েকদিন পূর্বে এই হিসাব তিনি পরিষ্কার করে গেছেন। ওসিয়তের চাঁদা তিনি সাথে দিয়েছেন, জায়দাদের হিসাব তিনি পরিশোধ করে গেছেন, নয়ের এক ভাগ তিনি চাঁদা দিয়েছেন, 1/9 চাঁদা দিয়েছেন। দরবেশ জীবনের বিভিন্ন ঘটনা আমি বর্ণনা করেছি। খেলাফতের সাথে সম্পর্কের ব্যাপারে আমি পুনরায় বলতে চাই, যখনই কোনো নির্দেশ যেত, কোনো নির্দেশনা যেত, দ্রুত তার উপরে আমল করতেন। হুবহু যেভাবে নির্দেশনা গিয়েছে সেভাবেই তিনি আমল করতেন। এটি হতো না যেভাবে অনেকের অভ্যাস হয় যে যদি কোনো বাক্য অস্পষ্ট হয় তাহলে এর ব্যাখ্যা করা শুরু করে, আর যার দুটি অর্থ হয় তাহলে নিজের মত অনুযায়ী সে একটা অর্থ সেখানে করে নেয়। কিন্তু তিনি দ্রুত মনে করতেন যে খলিফা ভক্তের ইচ্ছা কি, আকাঙ্ক্ষা কি, সংকল্প কি, সে অনুযায়ী তিনি এর উপরে আমল করা শুরু করে দিতেন। যেভাবে আমি পূর্বেও বলেছি, অসুস্থতা সত্ত্বেও খলিফা ভক্তের পক্ষ থেকে যে সকল নির্দেশ যেত, যদি প্রয়োজন হতো তাহলে স্বয়ং উপস্থিত থেকে তা পূর্ণ করতেন। সম্প্রতি এখান থেকে 1.5 বছর পূর্বে যে ভূমিকম্প হয়েছিল তার ফলে মসজিদে আকসাও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়, মসজিদ মেরামতের কাজ হচ্ছে, এখান থেকে ইঞ্জিনিয়ার্সরা যাচ্ছেন সেখানের মাটি পরীক্ষা করার জন্য, আরো তারা পরীক্ষা নিরীক্ষা করছেন যে কিভাবে এর রক্ষণাবেক্ষণ করা যায়। তো যখন এই কাজ তারা করতেন তখন মিয়া সাহেব স্বয়ং উপস্থিত ছিলেন। মিয়া সাহেব ছাড়া এই কাজ হতে পারত, তিনি স্বয়ং উপস্থিত থেকে নিজ দায়িত্বে এই কাজ করেন। তারপর হাসি মুখে তাদেরকে বলেন ইঞ্জিনিয়ার সাহেবকে যে এই কথা বলে দিবেন, অর্থাৎ হুজুর বলে যে আমার সম্পর্কে বলেছে যে ওনাকে বলে দিবেন আমি এখানে উপস্থিত ছিলাম। এটি নয়, এটি বাহ্যিক প্রকাশ ছিল যে দেখো আমি অসুস্থতা সত্ত্বেও এখানে এসে গেছি, আমি চলতে পারি না, তারপর আমি হেঁটে হেঁটে এখানে এসেছি, এটি বলে দিবে। এহসানের রঙে তিনি বলেননি, বরং এই জন্য বলেছেন যে খলিফা আব্দের কাছে যখন বলা হবে তখন খলিফা আব্দ দোয়া করবেন। এই ছিল তার কাজ। সম্প্রতি কয়েক মাস পূর্বে অসুস্থতা সত্ত্বেও তিনি বিস্তারিতভাবে কাশ্মীর সফর করেছেন এবং সর্বত্র কাশ্মীরের খেলাফতের সাথে সম্পর্কের ব্যাপারে তিনি জামাতের মনোযোগ আকর্ষণ করেন, নসিহত করেন, উপদেশ দেন। মানুষ যখন তার কাছে চিঠির তাকে দোয়ার জন্য চিঠি লিখত, তার নামে চিঠি লিখতেন, কিন্তু যদি মনে করতেন যে এমন চিঠি যেটা খলিফা ভক্তের কাছে যাওয়া উচিত, তখন তিনি সেই চিঠি এখানে পাঠিয়ে দিতেন যেন তাদের জন্য দোয়া করা হয় এবং এখান থেকে তাদের জন্য উত্তর যায়। তিনি আমাকে লিখেছেন অসুস্থতা বেড়ে গিয়েছিল গত দিনগুলোতে, সঠিকভাবে কাজ করতে পারছি না, এই জন্য কিছু সময়ের জন্য কাউকে নিযুক্ত করেন, কারো কাঁধে দায়িত্ব সোপর্দ করেন। আমি লিখেছিলাম, আমি বলেছিলাম কারো স্কন্ধে দায়িত্ব অর্পণের প্রয়োজন নেই, আপনি আপনি যেভাবে চাইবেন বিভিন্ন কাজ কাউকে দিয়ে করিয়ে নেবেন, কিন্তু নাজের আলা আপনিই থাকবেন। আমার মনে হয় এরপরে তিনি নিজেকে কষ্টে নিপতিত করেও জামাতের কাজ সম্পাদন করেছেন এবং একটি বিষয়ের রিপোর্ট কয়েকদিন পূর্বে আমি পেয়েছি। তার মৃত্যুর পরে আমি সেই রিপোর্ট পেয়েছি এবং এর উপরে তার স্বাক্ষর ছিল এবং 25 এপ্রিলের তারিখ ছিল, অর্থাৎ সে সময় যেদিন তিনি হাসপাতালে ভর্তি হচ্ছিলেন এবং ভয়ানক ইনফেকশন ছিল, জ্বর ছিল 104.5 ডিগ্রি, কিন্তু তা সত্ত্বেও তিনি পুরো রিপোর্ট দেখেন এবং নিচে স্বাক্ষর করেন এবং পরবর্তীতে আমার কাছে পাঠানো হয়। আল্লাহ তাআলা হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহুর এই সন্তানকে এবং তার এই যে আধ্যাত্মিক চিহ্ন তার সম্মানকে উন্নীত করুন, যিনি তার দরবেশির যে অঙ্গীকার এটাকে পূর্ণ করেছেন এবং খুব ভালোভাবে তিনি সুচারুরূপে সম্পাদন করেছেন। কুদরতিভাবে তার মৃত্যুর সাথে সাথে আমি চিন্তিত হয়েছি, কেননা তিনি একজন কর্মী, বুজুর্গ, বর্ষীয়ান ব্যক্তিত্ব ছিলেন, তিনি আমাদের থেকে ভিন্ন হয়ে গেছেন, চলে গেছেন। তিনি কেবল আমার মামুই ছিলেন না, বরং তিনি আমার ডান হাত ছিলেন, বরং আল্লাহ তাআলা তাকে আমার জন্য সাহায্যকারী ক্ষমতা নিযুক্ত করেছিলেন। যাই হোক, চিন্তিত আমি হয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলার রীতি, আল্লাহ তাআলার ব্যবহার এবং হযরত মসীহ মওউদ রাসূলের সাথে কৃত অঙ্গীকার, যে এগুলো দেখে সান্ত্বনা পাই। আল্লাহ তাআলা সব সময় নেয় তার ফজল দ্বারা আমাদেরকে সাহায্য করবেন, এই শূন্যতা পূর্ণ করবেন এবং পূর্বের তুলনায় আরো বেশি কোরবানিকারী, সাহায্যকারী ক্ষমতা দান করবেন ইনশাআল্লাহ তাআলা এবং দিতে থাকবেন। আল্লাহ তাআলা দরবেশদের সন্তানদেরকে এবং কাদিয়ানে বসবাসকারী যারা রয়েছেন তাদের প্রত্যেককে সেই সকল সেই কোরবানিকারী দরবেশদের নেকিকে বা কোরবানিকে জীবিত করার তৌফিক দিন এবং এখন যে সকল দরবেশ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাদের সেবা করার তৌফিক দিন কাদিয়ানবাসীকে, কাদিয়ানে বসবাসকারী প্রত্যেক আহমদি এই বিষয়টিকে বুঝুন, যারা মসির গৃহের চারপাশে বসবাস করছেন আপনাদের এই বিষয়টি বোঝা উচিত। যখন কোনো বুজুর্গ চলে যান তখন নতুন প্রজন্মের উপরে দায়িত্ব বর্তায়, তাদের উপরে অনেক বড় দায়িত্ব পড়ে এবং যে জাতি জীবিত তাদের নতুন প্রজন্ম এই দায়িত্বকে খুব সুন্দরভাবে সম্পাদনের চেষ্টা করে। অতএব আমি আশা রাখি যে কাদিয়ানে বসবাসকারী সকল ওয়াকাফি জিন্দগি এবং কর্মকর্তা পূর্বের তুলনায় আরো বেশি প্যার, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্বের আচরণ পরস্পরের প্রতি করবেন এবং এরূপ আচরণ করে নেকি এবং তাকওয়ার ক্ষেত্রে আপনারা উন্নতি করবেন। কাদিয়ানে বসবাসরত প্রত্যেক আহমদী হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের আধ্যাত্মিক সন্তান হওয়ার কারণে এই দায়িত্ব, এর যে হক বা অধিকার সেটা বা প্রাপ্য সেটা প্রদান করবে এবং যেভাবে এই বুজুর্গ আমাদেরকে সেই স্থানে সেজদা দিয়েছেন যেখানে যুগ ইমাম সেজদা দিয়েছেন এবং সেই জায়গাকে নিজ দোয়া দ্বারা পরিপূর্ণ করেছেন এবং আল্লাহ তাআলা তার সাথে ওয়াদা করেছেন জামাতের উন্নতির, সেখানে যে নতুন প্রজন্ম বসবাস করছেন তারাও সেই স্থানে যাবেন এবং পূর্বের তুলনায় আরো বেশি আল্লাহ তাআলার সমীপে সেজদা করবেন, দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কৃপা অন্বেষণের চেষ্টা করবেন। এখন আমি আমাকে সেই চিন্তা থেকে মুক্ত করবেন যে কাদিয়ানে নেকি এবং তাকওয়ার উপর পরিচালিত এবং নিজেদের দায়িত্ব সম্পাদনকারী সত্তা কমতি নেই, বরং এই সংবাদ আমি পাব যে তাকওয়ায় উন্নতিকারী ব্যক্তিত্ব সেখানে বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিন। বিশ্বের জামাতের উপরও কাদিয়ানের হক আছে, অধিকার আছে, এই গ্রামে বসবাসকারীদের জন্য প্রত্যেক আহমদি দোয়া করুন। আল্লাহ তাআলা সর্বদা মসির বস্তির যে অধিকার এটা প্রদানের ব্যক্তিত্ব সৃষ্টি করুন। হযরত মিয়া সাহেবের বেগম সাহেবার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাকেও সাহস দিন, ধৈর্য দিন, তিনি অসুস্থ থাকেন আর এই দুঃখ, এই বিয়োগ, বেদনা সহ্য করার তৌফিক দিন। তিনি অত্যন্ত কল্যাণময় সত্তা বা অস্তিত্ব ব্যক্তিত্ব, জামাতের জন্য মহিলাদেরকে একত্রিত করা, তাদেরকে অর্গানাইজ করা এবং এই জন্য তিনি অনেক বড় দায়িত্ব সম্পাদন করেছেন, এখনো করছেন। আল্লাহ তাআলা তাকে সুস্বাস্থ্যময় বরকতপূর্ণ জীবন দিন, তার সন্তানদেরকেও প্রিয় বুজুর্গ পিতার পদাঙ্ক অনুসারে জীবনযাপন করার তৌফিক দিন। যদিও এখন তার সন্তানদের মধ্যে কেউ কাঁদিনে নেই, তারা সবাই এখন পাকিস্তানে বিবাহ শাদীর পর, তার ছেলে আমেরিকাতে রয়েছে। যেখানেই থাকুন না কেন, মহান পিতার পদাঙ্ক অনুসরণ করুন এবং তার যে গুণাবলী ছিল সেই গুণাবলী অর্জনের চেষ্টা করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله
যেভাবে আমি বলেছিলাম, বিভিন্ন অহমদীয় বরং ব্যাপক হারে অহমদীরা মিয়া সাহেবের মৃত্যু উপলক্ষে শোক বার্তা পাঠিয়েছেন, শোক প্রকাশ করছেন। আমার পক্ষ থেকে তাদের শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম প্রতিদান দিন।
إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر
জুমার নামাজের পর হযরত আমিরুল মুমিনীন আয়াদাহুল্লাহ তাআলা বেনাসিল আজিজ হযরত সাহেবজাদা মির্জা ওয়াসিম আহমদ সাহেব মরহুমের নামাজে জানাজা গায়েব পড়িয়েছেন।